হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
আজ হ্যালো ওয়াশিংটন উপস্থাপন করছেন মাসুমা খাতুন।
প্রথমে সবাইকে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আলোচ্য বিষয়ে এতক্ষণে জেনে গেছেন, বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে এবং বন্যা পরবর্তী সময়ে এবারের রমজান ও ঈদ। বিশ্বব্যাপী মুসলমানের জীবনে রমজান ও ঈদ উল ফিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আনন্দের, তবে এবারে বাংলাদেশে রমজান এসেছে এবং ঈদ আসছে একটা ভিন্ন পরিস্থিতিতে। দেশে জরুরি অবস্থা বিরাজ করছে, দুর্নীতির বিরুদ্ধে অভিযানে গ্রেপ্তার, মামলা ইত্যাদি চলছে, তার উপর ভয়াবহ বন্যায় মানুষের দুর্ভোগ, ক্ষয়ক্ষতির সীমা নেই। এই অবস্থায় বাংলাদেশের মানুষ রমজান কিভাবে পালন করছেন, ঈদের আনন্দই বা তারা কতখানি উপভোগ করতে পারবেন? বর্তমানে ঈদের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনেক কিছুরই সম্পর্ক রয়েছে, আর এরই আলোকে আমাদের আজকের প্রশ্নোত্তরের আসর। আমাদের শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা তিনজন বিশিষ্ট ব্যক্তিত্বকে নিমন্ত্রণ করেছি। আসুন প্রথমে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। তাদের পেশা আলাদা হলেও তিনজনই ইসলাম বিষয়ে যথেষ্ট জ্ঞানবান। ঢাকা থেকে টেলিফোনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডক্টর শমশের আলী, বর্তমানে সাউথ ইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক। ইসলাম বিষয়ে তিনি একজন বিশারদ। ডক্টর শমশের আলী, আশা করি আমায় আপনি শুনতে পাচ্ছেন।
হ্যাঁ, শুনতে পাচ্ছি মাসুমা।
আচ্ছা, একটু থাকুন, আমি অন্য অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ঢাকা থেকে আরেকজন যোগ দিচ্ছেন, চ্যানেল আই এর অন্যতম প্রতিষ্ঠাতা, পরিচালক, বার্তা বিভাগের প্রধান এবং অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের কর্ণধার শায়েক সিরাজ। একটু আগে তাকে লাইনে পেয়েছিলাম, লাইনটা খারাপ থাকে তো আবার আমরা তাকে চেষ্টা করছি, দেখছি পেয়েছি কিনা। আমরা সবাই জানি বাংলাদেশের গ্রামীণ মানুষদের সঙ্গে শায়েক সিরাজের কি নিবিড় সম্পর্ক। শায়েক সিরাজ আছেন আমাদের সঙ্গে? হ্যালো, আচ্ছা একটু পরে আবার তার সঙ্গে কথা বলছি। আমি আরেকজন অতিথির কথা আপনাদের বলছি। এখানে ওয়াশিংটনের অদূরে ভার্জিনিয়া থেকে যোগ দিয়েছেন বিশ্বব্যাংকের অবসরপ্রাপ্ত একজন অর্থনীতিবিদ ডক্টর সুলতান আহমেদ। তার আরেকটি পরিচয়, তিনি ইসলাম ধর্ম বিষয়ে একজন জ্ঞানী মানুষ। বৃহত্তর ওয়াশিংটন এলাকায় বাংলাদেশীদের শোকে, দুঃখে, প্রয়োজনে এবং ধর্মীয় কাজকর্মে সুলতান ভাই সর্বদা আমাদের পাশে এসে দাঁড়ান। সুলতান ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন?
জি হ্যাঁ, পাচ্ছি।
আচ্ছা শায়েক সিরাজ, আপনি এবার এসেছেন, শুনতে পাচ্ছেন আমাকে?
জি, আমি শুনতে পাচ্ছি।
একটু আগে আপনার পরিচয় দেওয়া হয়ে গেছে, তো আমাদের সঙ্গে থাকুন, তাহলে আমরা প্রশ্নোত্তরের পর্ব শুরু করে দিচ্ছি। আর সবচেয়ে আগে শায়েক সিরাজ, আপনাকে এবং চ্যানেল আয়ের সবাইকে আপনাদের এই চ্যানেলের জন্মদিন উপলক্ষে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই জন্মদিনের অনুষ্ঠানগুলো আমরা খুব উপভোগ করেছি, আমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। তাহলে আমরা প্রশ্ন নিতে শুরু করি। প্রশ্ন শুরু করার আগে আরেকবার আমাদের সরাসরি টেলিফোন করার নম্বরগুলো বলে দিচ্ছি। একটি নম্বর এখন বলছি, 2026193062। তাহলে প্রশ্ন নেওয়া শুরু করি।
সালামু আলাইকুম, আমি কাজী মঞ্জুরুল হক উত্তরা ঢাকা থেকে বলছি।
বলুন।
যে আমার প্রথম প্রশ্ন হচ্ছে মাননীয় অতিথিদের কাছে, যে রমজানের সত্যিকারের তাৎপর্য কি, এ ব্যাপারে যদি কিছু আলোকপাত করেন খুশি হব। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এবার দুদফা বন্যায় লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে, মাঠের ফসল নষ্ট হয়ে গেছে, বন্যা পীড়িত মানুষজন এখন দিশেহারা, এমনকি বন্যা কবলিত এলাকায় দুর্ভিক্ষের আশঙ্কাও করা হচ্ছে। সুতরাং আমার প্রশ্ন, এবারে ঈদে এই সমস্ত বানভাসী মানুষদের জন্য আমাদের কি করা উচিত, ব্যক্তিগত পর্যায়ে এবং সরকারের তরফ থেকে হলেও, যে ওরা যেহেতু এখন অসহায়, ওদের জন্য যদি কিছু করা যায় তাহলে ওরা উপকৃত হতে পারে।
হ্যাঁ, নিশ্চয়ই। অশেষ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আচ্ছা, কাজী মঞ্জুরুল হকের এই প্রশ্নের প্রথম, যে রমজানের সত্যিকারের তাৎপর্য, আমি ডক্টর শমশের আলী আপনাকে প্রথমে অনুরোধ করছি, আপনি প্রথম ভাগটা আমরা আগে বলে নি, তারপরে তোর বন্যার ব্যাপারে অনেকেই প্রশ্ন করবেন মনে হচ্ছে।
তাৎপর্য তো অনেক রকম আছে। একটা হলো আর্থিক শক্তি, যে লোকে না খেয়ে থাকে, অন্যের সহমর্মী হয়, এবং একটা ধৈর্য শৃঙ্খলা, এটা এটা একটা জিনিস যে শেখা। কিন্তু আরেকটি কথা আছে যেটা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, দিয়ারবি কথাগুলো হচ্ছে ওয়ান তাসু মুখায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, যদি যদি জানতে যে রোজা রাখা ভালো তাহলে তোমরা রোজা রাখো, রোজা রাখাই তোমাদের জন্য ভালো যদি তোমরা জানতে। এই জানাটা কিন্তু সায়েন্টিফিক নলেজ অ্যাডভান্স করার পর অনেকটা এখন আরো নতুন নতুন জানছি। যেমন আমি একটা জিনিস বলি, ইরানের ইস্পাহান ইউনিভার্সিটিতে একটা মেডিকেল ফ্যাকাল্টিতে একটা স্টাডি হয়েছিল যে যারা রমজানে রোজা রাখে তাদের এই কোলেস্ট্রল লেভেল কিরকম থাকে, তার চেয়ে মোর ইম্পর্টেন্ট হল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনস টু লো ডেন্সিটি লাইপোপ্রোটিনস কি হয়। তো দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্স এ খুব বেশি ছিল না 50 জনের যে এই কোলেস্ট্রল লেভেলটা একটু কমে, এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিনস টু লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা বাড়ার কথা সেটা একটু বেড়ে যায়। এটা একটা খুব ডিজায়ারেবল ফিচার, এটা যদি আরো স্ট্যাটিস্টিক্স নিয়ে আরো গবেষণা করা যায় তাহলে এটা দেখা যাবে যে এটা একটা সত্যি ভালো জিনিস। এই জন্য রমজানে শুধু 30 দিন রোজা না, এর আগে আমাদের রাসুল কয়েকদিন রোজা রাখতেন, টেপারিং অফ বলে এটাকে, যে তার আগেও কয়েকদিন রোজা রাখতেন, তারপরেও কয়েকদিন রোজা রাখতেন, এবং পারলে কিছু কিছু দিন, শুধু 30 দিন না, বছরের কিছু কিছু দিন যদি মানুষ রোজা রাখে সেটা স্বাস্থ্যের জন্য ভালো হয়, তবে সেটা শুধু ফাস্টিং না, একটা কমিটমেন্ট থাকতে হবে।
আচ্ছা, আমি ডক্টর সুলতান আহমেদ আপনাকে একটু অনুরোধ করছি, রমজানের তাৎপর্য এবং কেন রমজানটা শুরু হলো এ সম্পর্কে যদি কিছু বলেন।
দেখুন, রোজা রাখা এটা একটা উপাসনা কাজ, এবং আমরা উপাসনা করি এই জন্য যে আল্লাহ তাআলা বলেছেন রোজা রাখতে, এর ভালো মন্দ বিচার না করেই আমরা এটা শুরু করেছি, এবং পরে এটার ভালো মন্দ নানান বিশ্লেষণের মাধ্যমে আমরা পেয়েছি যে হ্যাঁ এটা আমাদের জন্য ভালো। কিন্তু আসল কথা হচ্ছে এটা আমাদের একটা উপাসনা কাজ, এর ভালো মন্দ না দেখে আল্লাহ যেহেতু বলেছেন সেই করতেছি, এবং দেখা যায় পৃথিবীতে নামাজ, হজ, জাকাত অন্যান্য চেয়ে এই রোজাটা মানুষে কিন্তু সবাই করে। দেখবেন যে আমেরিকায় অনেকেই অফিসে যান, দিনের বেলায় নামাজ পড়েন না, রাত্রে এসে নামাজ পড়েন, কিন্তু সবাই রোজা করছেন। এবং ওয়াশিংটন মতো জায়গায় যেখানে দিন অনেক সময় অনেক লম্বা হয় তবুও মানুষ রোজা করে। তা আমি বলবো যে তাৎপর্য তো অনেক, কিন্তু আসলে যদি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস রেখে উপাসনা মনে না করে যদি আমরা উপোস করি তাহলে তো গুণ থাকবেই, যেগুলো শারীরিক গুণ পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই উপাসনার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, এবং এটাই আমাদের নিয়ত হবে। এবং এইভাবে যদি আমরা সবাই ভাবি তাহলে এই যে প্রফেসর সাহেব বললেন যে একটা সহমর্মিতা, যে আমি রোজা করে আমার যে দুঃখ কষ্ট হচ্ছে এটা রাজা বাদশার একই রকম হচ্ছে, এই ভাবটা তো অন্য কোনো কাজে আসে না। তাই এটা আমি বলবো যে ধর্মের মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ, এবং এই উপাসনার মাধ্যমে আমরা পৃথিবীর সমস্ত মুসলমানদের সাথে একটা একাত্মবোধে আছি, এটাই একটা বড় কথা। যে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা একটা জুম্মা, এটা তার একটা বিশেষ 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 প্রতিফলন।
আচ্ছা, অশেষ ধন্যবাদ। শায়েখ সিরাজ, আপনি কাজী মঞ্জুরুল হকের প্রশ্নের দ্বিতীয় ভাগের জবাবে কিছু বলবেন? আপনাকে অনুরোধ করছি।
জি, উনি প্রশ্ন করেছিলেন যে বন্যা সমস্ত এলাকাগুলো বাংলাদেশে বেঁচে থাকবে এবং আসলে তাদের
আচ্ছা, শায়েখ সিরাজ, আমি আপনাকে একটুখানি বাধা দিচ্ছি, আপনার লাইনটা খুবই খারাপ, আমরা কি আপনাকে আপনার মোবাইলে ফোন করতে পারি? হ্যাঁ, আপনি এটাতে থাকুন এখন যতক্ষণ না মোবাইলটা পাচ্ছি। তো মোবাইলটা পেলে আমার মনে হয় আপনার কাছে পরে আসি, কারণ সত্যি কিছু বোঝা যাচ্ছে না। আর অন্য প্রশ্নের আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
ঠিক আছে, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, তারপরে বন্যার ব্যাপারে আলোচনা করা যাবে।
জি, আমি সাঈদ হাসান মুলকি, নারায়ণগঞ্জ, বাংলাদেশ থেকে।
হ্যাঁ বলুন।
বর্তমান রাজনীতি এবং রমজান, ঈদ এবং বন্যা, কিছুদিন আগে বন্যা গেল, এ বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি।
হ্যাঁ নিশ্চয়ই।
সেটা হচ্ছে আমাদের দেশে কিছুদিন আগে যে বন্যাটা গেছে, খুব ভয়াবহ একটা বন্যা গেছে, আর এর মাঝে সেক্ষেত্রে আমাদের এখন রমজান। আর এই রমজান মাসটা এমন একটা সময় যখন দেশের সাধারণ ব্যবসায়ীরা সারা বছর এই সময়টার জন্য ওয়েট করে, কারণ এটা হচ্ছে তাদের মানে সবচেয়ে পিক টাইম। আর এবার দেশের মানে ম্যাক্সিমাম বড় বড় ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা জেলে আছেন, অথচ তারাই কিন্তু আপনার ইকোনমিতে ভাইটাল প্লেয়ার, তারাই বন্যা মোকাবেলায় সবার আগে থাকেন, ওই সময় ওনাদের ইকোনমিক্যাল অ্যাক্টিভিটিসও থাকে। আবার বিজনেস এর মধ্যে তো যারা বড় বিজনেসম্যান আছেন তারা সবাই এখন আটক আছেন। কেন আটক আছেন? তারা সবাই আটক আছেন দুর্নীতি বিরোধী অভিযানে। আর এই দুর্নীতি বিরোধী অভিযানটা নিয়ে অনেক কোশ্চেন আছে মানুষের মনে। এ পর্যন্ত কতজন গভর্নমেন্ট অফিসারকে অ্যারেস্টেড হতে আমরা দেখিনি। সেই অবস্থার মধ্যে সাধারণ মানুষ কিভাবে আর কতটুকু ঈদের আনন্দটুকু উপভোগ করবেন? আর আপনার বর্তমান সিচুয়েশনটা কি আমাদের বর্তমান সরকার বুঝতে পারছেন আদৌ? এ বিষয়ে একটু আলোকপাত করবেন।
অশেষ ধন্যবাদ। আচ্ছা ডক্টর শামসির আলী, আপনি এ সম্পর্কে কিছু বলবেন? প্রথমে আপনাকে অনুরোধ করছি, তারপরে দেখি শায়েক সিরাজকে যদি পাই।
বন্যার পরে যে কথাটা এসছে মানুষের কষ্টে, প্রথমেই আমি আমাদের দেশের আপাম জনসাধারণকে আমি সত্যি স্যালুট করতে চাই, অভিনন্দন জানাতে চাই। একটা কনফারেন্স হচ্ছিল প্যারিসে ইকসুর, সেখানে তারা রেজিলিয়েন্স বলেছে। আমি বললাম যে তোমরা আমাদের দেশে যে হিউম্যান রেজিলিয়েন্স, এই রেজিলিয়েন্সের কোন জুড়ি পৃথিবীতে নেই। এই যে দুবার মানুষ বানভাসী হলো, সরকার সাহায্য দিয়েছে, আমরা দিয়েছি, কিন্তু কতটুকু দিয়েছি? যা প্রয়োজনের তুলনায় নিতান্তই অপ্রতুল। কিন্তু তবু এই সব মানুষ আল্লাহর উপর বিশ্বাস রেখে, স্রষ্টার উপর বিশ্বাস রেখে, নিজের হাতগুলোর পরে বিশ্বাস রেখে আবার তারা দাঁড়িয়েছে। সুতরাং এদের যে একটা উঠে দাঁড়াবার ক্ষমতা এবং প্রাকৃতিক এবং মানব সৃষ্ট যে বিপর্যয়, সেই বিপর্যয় এটা রোধ করবার যে ক্ষমতা, এটা বাংলাদেশের লোকের যে রেজিলিয়েন্স, এটা অতুলনীয়। এবারে আমাদের যেটা দরকার, যে এটা এই দুইবার বন্ধা হয়ে গেল, মানুষ দাঁড়ালো, সাধারণ মানুষের উচিত জাকাত বাদ দিয়ে জাকাতের পাশাপাশি আরো যতটুকু আছে, কোরআনে একটা আয়াত আছে, ওরা তোমাকে জিজ্ঞাসা করে কতটুকু দেব, বলো প্রয়োজনের অতিরিক্ত সবকিছুই। এই মুহূর্তে আমাদের উচিত যার যতটুকু সম্ভব দিয়ে দেওয়া। এই দিয়ে দিয়ে এইসব মানুষের মুখে ঈদ মানে আনন্দ, এইসব মানুষের মুখে যদি আনন্দ না ফোটে তাহলে ঈদের আসল যে উৎসব আনন্দ সেটা মোটেই কার্যকর হয় না। সুতরাং আমি বলবো, আর ব্যবসায়ীদের প্রসঙ্গে সঙ্গে একটু বলি, সেটা হলো আমাদের দেশে 2.5 লক্ষ মসজিদ আছে, মাসে 10 লক্ষ মিটিং হয়। এইসব মিটিং এ জুম্মার নামাজে এইসব যদি মসজিদের ইমামরা বোঝান ব্যবসায়ীদের যে তোমাদের যে লাভটা অতিরিক্ত হয় সেটাকেই তোমরা যদি সাদাকা বলো, আল্লাহর পথে ব্যয় করো, তাহলে তো তোমাদের এক ধরনের জাকাত হয়ে যায়। তোমরা এই মাসে দাম বাড়িও না, মানুষের কষ্ট দিও না। এই কথাটা আমার মনে হয় যে আগামী বার থেকে প্রতিবারই কিন্তু এই কথাটা জোরে সোরে সারা দেশে ব্যবসায়ী সম্প্রদায়কে বলা উচিত, কারণ তারাও নামাজ পড়ে, জাকাত দেয়, তাদের এই জিনিসটা জানা দরকার।
অনেক ধন্যবাদ। কিন্তু কথা হলো যে আপনি কতটুকু উদ্যোগ দেখছেন এদের সাহায্য করার, মানে বাস্তবে কি দেখছেন সরকার এবং জনসাধারণ?
আমরা একটা হিসেবে দেখা গেছে কয়েক বছর আগে 2001 সালে, যদি সবাই যার উপর যা বর্তায় তা যদি জাকাত দিত তাহলে কয়েক হাজার কোটি টাকা উঠত। এই যে আমরা পভার্টি অ্যালিভিয়েশন বা দারিদ্র বিমোচনের কথা বলি, সেইটা কিছু, সেটা অনেক ভালো হতো। সেদিন একজন ইকোনমিস্ট ডক্টর আকিয়ামের সঙ্গে কথা হচ্ছিল, তিনি নিজে স্বীকার করলেন যে আমরা পশ্চিমী কায়দায় লেখাপড়া শিখেছি, সুতরাং জাকাতকে একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসেবে দেখতে এখন আমরা অভ্যস্ত হইনি। এই জাকাতটা আদায় করা দরকার, এটা এই মাসেই করে সারা বছরই করা দরকার, করা যায়, এই বছরে বেশি করে করে জাকাত ঠিকরা। মানুষকে দান খয়রাত করলে এটা যে প্রবৃদ্ধি হয়, যাত্রা মানে প্রবৃদ্ধি, এই কথাটা আমরা করছি না ঠিক মতো। এবারের এই দুঃখ ক্লিষ্ট মানুষের জন্য আমার মনে হয় প্রত্যেকেরই আরো একটু বেশি করে কিছু করা দরকার।
ডক্টর সুলতান আহমেদ, আপনি দূরে আছেন কিন্তু আসা যাওয়ার মধ্যে থাকেন, এ সম্পর্কে আপনি কিছু বলবেন?
হ্যাঁ, আমি বলতে চাই যে দেখেন, এই রমজান মাস আর এই বন্যা, এই রমজান মাস আসাতে তো একটা সুযোগ হয়েছে আল্লাহ আমাদের করে দিয়েছেন, কারণ এই রমজান মাসে দান ধ্যান যেগুলো আমরা করি আল্লাহ তার পুরস্কার আরো বেশি করে করেন দেন। তো অর্থাৎ আমাদের দেশে ধর্মপ্রাণ অনেক লোকই আছেন, তারা দান ধ্যান ঠিকই করেন, কিন্তু তাদের চ্যানেল কিভাবে করতেছেন, তার একটা ইনস্টিটিউশন থাকা দরকার যে জাকাত পয়সাগুলো নিয়ে একখানে করে কিভাবে দিব, এটা এখনো গড়ে ওঠেনি। তাই দেখুন, দুঃখের কথা কি, এবার আমি দেশে গিয়ে আমার নিজের মসজিদে আমি তাদের জিজ্ঞেস করলাম যে গ্রামের লোকের কি কাজে আপনারা আসেন, তো তারা তো মা মা করে কিছু বলতে পারে না। আমি বললাম যদি আপনি গরিবের কোনো কাজে আসতে চান তো আপনি আমি আপনাদের একটা দান দিয়ে শুরু করে দিতে চাই। পয়সাটা তারা নিল না, বলে যে দান ধান কাজ এনজিওরা করবে। অর্থাৎ আমার দেশে যে এত মসজিদ আছে, মসজিদ ভিত্তিক যদি একটা এই দান প্রতিষ্ঠান করা যেত তাহলে গ্রামের লোকের সবাই সব মসজিদ তো গ্রামে গ্রামে, তারা নিজেদের গ্রামের লোকের এই অবস্থাতে তারা এগিয়ে আসতে পারত। অর্থাৎ আমার দেশে একটা ব্যাপক কি বলবো
উদ্যোগ নেওয়া দরকার, উদ্যোগ নেওয়া দরকার। হ্যাঁ, আমি শায়েক সিরাজ আপনাকে লাইনে পেয়েছি এখন। তো এই যে বন্যা দুর্গত মানুষ গরিব দুঃখী ঈদে তাদেরকে কিভাবে সাহায্য করা যায় বা কতটুকু সাহায্যের উদ্যোগ নেওয়া হয়েছে, আপনি তো তাদের সঙ্গে সম্পৃক্ত, আপনি নিজেও অনেক কিছুর সঙ্গে জড়িত, তো কিছু বলবেন এবারের এই রমজানে এই দুর্গত মানুষদের জন্য, দরিদ্র মানুষদের জন্য কি করা হচ্ছে বা কি করা উদ্যোগ নেওয়া হয়েছে?
সরকারি ভাবে খুব একটা কাজ করা হচ্ছে এটা আমি আমার চোখে পড়েনি, তবে খুব বিচ্ছিন্নভাবে বেসরকারি পর্যায়ে ছিটে ফোটা কাজ হচ্ছে। কিন্তু আমি প্রথম দিকে একটু মোটিভেট করার চেষ্টা করেছিলাম যে এই যে এটা তো আমাদের ঈদ সামনে আছে এবং এটা জাকাতের একটা বিশাল অংশ মানুষের থেকে আসে এবং বিভিন্ন জায়গায় বিতরণ করা হয়, কিন্তু মিডিয়া থেকে যদি একটা মোটিভেট করা যেত যে আমরা লক্ষ্য করেছি জাকাতের অর্থ এই শাড়ি কাপড় এগুলো দান যা করা হয় এটা শহরকেন্দ্রিক, খুবই শহরকেন্দ্রিক, এগুলো যদি একটু গ্রামের দিকে নিয়ে যাওয়া যেত তাহলে এই যে বন্যা উপদ্রুত এলাকায় যে সমস্ত মানুষগুলো অসম্ভব রকমের কঠিন দিন যাপন করছে তাদের কিছু উপকার আসত। বন্যা এবার শুধু মানুষকে একবার না, কিছু কিছু জেলায় দুবার আঘাত করেছে। যেমন সিরাজগঞ্জের কথাই যদি ধরি, উত্তরাঞ্চলীয় জেলাগুলোর ভেতরে সিরাজগঞ্জ সবচাইতে আক্রান্ত বন্যায়। যখন বন্যা গেল মাসে পানি নেমে গেল, নেমে যাওয়ার পর হঠাৎ করেই আবার যমুনার পানি বেড়ে গিয়ে বাঁধ ভেঙে আবার সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা প্লাবিত করল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কিছু কিছু এলাকায় আমি দুবার গিয়েছি, প্রথম পানি যখন আসলো তখন একবার গিয়েছি, পানি নামার সময় আমরা সেখানে কিছু বীজ বিতরণ করেছিলাম। তারা তাদের আগে যা ফসল ছিল মাঠে সেটাও আমনের বীজতলা চারা ছিল, আমরা যখন গেলাম তখন সেটা পানি তলিয়ে গেল। তারপর আমরা বীজ দেওয়ার পরে আবার যখন গেলাম দেখার জন্য তখন দ্বিতীয় দফায় বন্যা আবার তাদেরকে আঘাত করল। এতে করে তারা একেবারে সর্বশান্ত। উত্তরাঞ্চলীয় অনেকগুলো জেলার সাধারণ মানুষেরই ফসল হানি ব্যাপকভাবে হয়েছে। এখন বেসরকারি পর্যায়ে যারা দান খয়রাত করেন, বিশেষ করে এই যে জাকাতের টাকা, এটা একটা খুব স্ট্রং একটা ক্যাম্পেইন হতে পারত, হওয়া উচিত ছিল যে গ্রামের মানুষের মধ্যে এই টাকাটা বিতরণ করা যায় কিনা বা সাহায্যের হাত বাড়ানো যায় কিনা। বিচ্ছিন্নভাবে হচ্ছে কিন্তু সেটা খুব চোখে পড়ার মতো নয়।
আচ্ছা, আমাদের এখন একটা বিরতি নিতে হবে, তারপর আমি একটা আরেকজনের প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসছি আরেকবার।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন।
আমি এমবি ফয়জউদ্দিন ভারতের অসম রাজ্যের গুয়াহাটি থেকে বলছি। আর মাত্র হাতে গোনা কদিন পর বাংলাদেশ বেতার তথা দূরদর্শনে বেজে উঠবে জাতীয় কবি নজরুলের গান রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। কিন্তু এবারের অভিযুক্ত বন্যা পরবর্তী বাংলাদেশে রমজান ও ঈদ পালনে তত্ত্বাবধায়ক সরকার কি নতুন কোন পন্থা পদ্ধতি অবলম্বন করেছে? এছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও ঈদের কেনাকাটার ব্যাপারে কি বিশেষ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? একজন ভুক্তভোগী হিসাবে জানি যে এবার আমাদের অসমের বরাক উপত্যকায় অভূতপূর্ব বন্যা হয়েছে, তবে পালনে এখানকার ইসলামিক সংস্থা আসাম নজরাতুল তামির দুস্থ মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সরকারি তরফ থেকে হয়তো আমরা এখন পর্যন্ত ঈদ পালনের জন্য কোন সুযোগ সুবিধা পাই নাই।
ধন্যবাদ। আচ্ছা, আমি তাহলে এই প্রশ্নের উত্তর প্রথমে চাইব ডক্টর শামসুর আলী আপনার কাছে। মানে ওদেরও তো অনেক ক্ষতি হয়েছে, ওখানে বলল আসামে একটি ইসলামী সংস্থা তাদেরকে সাহায্য করা শুরু করেছে, তা আমাদের বাংলাদেশে কি এরকম কোন কিছু বা আর যদি কিছু বলার থাকে আপনার?
বাংলাদেশে কি সাহায্যের কথা বলছেন?
জি, বাংলাদেশে কি একই প্রশ্ন প্রায়? হ্যাঁ, ঘুরে ফিরে একই প্রশ্ন। উনি জানতে চাচ্ছেন যে এই যে ক্ষতি, তত্ত্বাবধায়ক সরকার কতখানি সাহায্য করছে, এবং ইসলামী কোন সংগঠন সাহায্য করছে কিনা, কারণ এতে তো অনেক ক্ষতি হচ্ছে, ব্যবসারও ক্ষতি হচ্ছে।
যে কথা আমার মনে হয় যে আমরা যে যা করছি তা মোটেই পর্যাপ্ত নয়। এখন যেটা করা দরকার সেটা এনজিওরা যদি সেন্ট্রালি মানে লোকের কাছ থেকে কালেক্ট করতে পারত কয়েকটা এনজিও, সেটা হতো। আর যে সাজেশনটা একটু আগে আসলো যে মসজিদ ভিত্তিক সাহায্য হতে পারে, এখন এই যে জিনিসপত্রের দাম আর এই যে কাপড় চোপড়ের কথা, প্রত্যেক ধর্মের লোকেরাই একটা তাদের একটা উৎসবে, ঈদে মুসলমানরা ঈদে, হিন্দুরা পুজোয়, খ্রিস্টানরা ক্রিসমাসের সময় এরা জিনিস কেনে। দেয়ারস নাথিং রং অ্যাবাউট ইট, কিন্তু একটা ওভার কনজিউমারিজম হয়ে গেছে যে ব্যবসায়ীরা যদি সাধারণ লোকের জন্য তারা যা পরে বছরে তো একবার কেনে, এটা ঈদের সময় কিনলে ছোট ছেলে মেয়েদের আনন্দ হয়। এবারের কথা চিন্তা করে আমার মনে হয় যে বায়াসটা এই কনজিউমারিজমের বায়াসটা সাধারণ লোকের দিকে দিলে এটা ভালো হয়। যার অত্যধিক কাপড় চোপড় আছে তার একটা অতিরিক্ত কাপড়ে তেমন আনন্দ আসে না, যে আনন্দ আসে যে একটি বাচ্চা ছেলে কোনো কাপড় নেই, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈদের দিনে একটি ছেলেকে দেখে তার মনে হলো এই ছেলেটা কাঁদছে, তার কাপড় নেই, তো তখন তাকে দিলেন। তো সেই দিকে আমার মনে হয় ব্যবসায় এন্টায়ার জিনিসটা হলো ব্যবসায়ী সম্প্রদায়কে মোটিভেট করা। এই কাজটা মসজিদ ভিত্তিক হলে, সারা বছর হলে, তখন এই ঈদের সময় এসে এই বাড়তি চাপটা পড়ে না। আমার মনে হয় যে এই কাজটা আগামীতে এইভাবে করতে হবে।
শায়েখ সিরাজ, আপনি সংক্ষেপে একটু আলোকপাত করবেন এই যে জিনিসপত্রের দাম, তারপরে একটা ব্যবসার দিক আছে তাই না, ঈদের সঙ্গে এবং রমজানের সঙ্গে সাংঘাতিক ভাবে, এবং তাতে সমাজ অনেক সময় উপকৃত হয় তাই না, অনেকে এর সুফল ভোগ করে আবার দুর্ভোগ হয় অনেকের, আপনি একটু কিছু বলুন।
বিষয়টা যদি এভাবে দেখি যে যদি একটি নির্দিষ্ট এলাকার কথা বলি, মনে করি আমরা যে সিরাজগঞ্জটা উত্তরবঙ্গের সবচাইতে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে, এবং সিরাজগঞ্জই হচ্ছে আমাদের তাঁতের একটা বড় এলাকা, এবং বাংলাদেশে এই ঈদের সময় যে পরিমাণ তাঁতের শাড়ি এবং লুঙ্গি তৈরি হয় তার সিংহভাগই আসে সিরাজগঞ্জ থেকে, এবং সিরাজগঞ্জের 90% তাঁত এবার বন্যায় নিমজ্জিত হয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে, এবারকার প্রোডাকশন, তাঁতের প্রোডাকশন ঈদকে সামনে রেখে তারা একটা বড় বাজার ধরে, সারা বাংলাদেশের বাজারটাকে তারা ধরে, এবং এবার তারা প্রায় 60-70% উৎপাদন করতে পারেনি শুধুমাত্র তাদের পুঁজির অভাবে। যেটা করা উচিত ছিল যে এনজিও এবং সরকারের পক্ষ থেকে এদেরকে খুব তড়িৎ গতিতে ঋণ দেওয়া উচিত ছিল, এবং সেটা হয়নি, সেটা একেবারেই হয়নি। অন্যদিকে যেটা লক্ষ্য করা গেছে যে সরকার এবার 7,500 কোটি টাকা কৃষি ঋণ বিতরণের একটা পরিকল্পনা নিয়েছে, কিন্তু সেখানেও যে কৃষকরা খুব ভালো একটা সুবিধা পাচ্ছে সেটা আমি বলবো না, কারণ ঋণ পাওয়ার ক্ষেত্রে নানান ধরনের জটিলতা তো আছেই। কৃষক যদি খুব তড়িৎগতিতে আমন্ত মার খেল, সে শীতকালীন শাকসবজিতে যদি অর্থ পেত তাহলে সে চলে যেতে পারত, সেক্ষেত্রে সে কিছুটা হয়তো ঈদটার সামনে কিছুটা ভালো থাকতে পারত, সেটা হয়নি। এনজিও খুব ভালো কাজ করেছে সেটা আমার চোখে পড়েনি, আমি গ্রাম পর্যায়ে যতটুকু ঘুরেছি দেখেছি। কারণ হচ্ছে কি যে যখন তার মৌসুম সেই সময়টা তার হাতে টাকাটা যায় না, আর ততদিনে তার মৌসুমটা পার হয়ে যায় এবং সে ওই টাকা নিয়ে তখন তার দরিদ্র সংসারের অভাবের তারণায় সে সেখানে অন্যান্য খরচে ব্যয় করে, সে আলটিমেটলি ঋণগ্রস্ত হয়েই থাকে। আমি বারবার জোর দিতে চাচ্ছিলাম যে এখানে একটা আরেকটা বিষয় হচ্ছে মসজিদ কেন্দ্রিক বিতরণ বা ত্রাণ একটা ব্যবস্থা করা যেতে পারে, অসম্ভব ভালো একটি সাজেশন। মিডিয়া খুব স্ট্রংলি মোটিভেট করতে পারত এই বিষয়গুলোতে, কিন্তু লক্ষ্য করিনি সেটা তেমন কিছু হয়েছে।
আচ্ছা, একটা কল অনেকক্ষণ থেকে আছেন অপেক্ষা করে, মালয়েশিয়া থেকে আপনি কে কল করছেন ভাই, নাম বলুন, প্রশ্ন।
মিজানুর রহমান,
আপনার প্রশ্ন বলুন ভাই, আপনি কোথেকে বলছেন?
মালয়েশিয়া পুছুন থেকে।
আচ্ছা, আপনার প্রশ্নটা সংক্ষেপে বলুন, আমাদের আর বেশি সময় হাতে নেই, কেমন?
আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান বাংলাদেশে ভয়াবহ বন্যার কারণে যে অসহায় মানুষের যে দুঃখ দুর্দশা, সামনে আমাদের ঈদ উল ফিত্রি, এইটা মানে অসহায় মানুষের কল্যাণে গভর্নমেন্ট বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এটা এই বিষয়টা কোন নজরে দেখবেন তিনি?
আচ্ছা, ধন্যবাদ।
দেখি কি গভর্নমেন্টের সাহায্যের হাত বাড়াবে না কি করবে, এটা কোন নজরে দেখবেন? আর প্রশ্ন, এটা হচ্ছে বাংলাদেশে যে ইসলামিক মানে ধর্মীয় ভিত্তিক রাজনীতি যারা করে, এই দলগুলো এরা তো সমস্ত জীবন এদের মুখের যে বলিটা আর কি জনগণের কল্যাণে তারা কাজ করে, অর্থাৎ ইসলামের দিক, ইসলামের দিক ধরে মানুষকে
আপনার প্রশ্নটা বলুন, আপনি প্রশ্নটা বলুন, কি জানতে চান তাদের তাদের করণীয়?
এই ইসলামিক দলগুলো এই ধর্মভিত্তিক রাজনীতি যারা করে, এরা মানুষের এই যে বর্তমান অবস্থায়
কি করছে
সামনে রেখে মানুষের কল্যাণে কতটুকু আসবে কি করবে তারা?
আচ্ছা, এখানে আমাদের একটা বিরতি নিতে হবে এবং তারপর আরেকটা প্রশ্ন অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, সেই প্রশ্নটা নিয়ে আমি অতিথিদের কাছে ফিরে আসব।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
আমি ঢাকার মালিবাগ চৌধুরীপাড়া থেকে মাসুদা সেলিম বলছি।
হ্যাঁ বলুন।
রমজানের পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হল ঈদ উল ফিতর। তো এই দিনে ধনী দরিদ্র শহর গ্রামের সর্বস্তরের মানুষ নিজ নিজ সাধ্য অনুপাতে উৎসবে অংশ নিয়ে থাকেন। কিন্তু এবারে বাংলাদেশের যা পরিস্থিতি তা হল ভিন্নতর। কারণ হল এদেশের উপর দিয়ে বিশেষ করে গ্রামে যে বন্যা হয়ে গেল তাতে কৃষক সম্প্রদায় দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষয়ক্ষতি সামাল দিয়ে স্বাভাবিক জীবনযাত্রায় তারা ফিরতে পারেননি এখনো। সেক্ষেত্রে মাননীয় অতিথিদের কাছে আমার প্রশ্ন, গ্রামের এই বিরাট ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এবার কিভাবে খুশির এই ঈদ উদযাপন করবেন এবং তাদের জন্য কি সরকারি উদ্যোগে কোন রকম সহযোগিতা ব্যবস্থা করা হয়েছে বা হবে কিনা? আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা অপেক্ষাকৃত সচ্ছল জনগোষ্ঠী এবং যারা শহরের অধিবাসী এবং এই বন্যায় তেমন ভাবে ক্ষতিগ্রস্ত হননি, তারা ওই বন্যা পীড়িত জনগোষ্ঠীর সাথে এই ধর্মীয় অনুষ্ঠানের আনন্দ ভাগ করে নেওয়ার কোন উদ্যোগ নিয়েছেন কি?
অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি এই দুজনের প্রশ্ন প্রায় একই ধরনের, তো আমি আমি অনুরোধ করব সময় বাঁচানোর জন্য আমাদের অতিথিদের কাছে আপনারা এ সম্পর্কে কিছু আলোকপাত করুন। ডক্টর শামসের আলী, আপনার কাছে যাচ্ছি।
এটা একটা চমৎকার প্রশ্ন, কিন্তু আমি সবার কাছে শ্রোতাদের কাছে আমার একটাই মেসেজ, যেই শুনছেন সে যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি অন্য যা দিয়েছি এবার এই বন্যার কারণে আমার জেনাশোনো লোকজন বা যাদের কাছে আমার অ্যাক্সেসিবল হই সেই লোকের কাছে আমি আমার ঈদের আনন্দদায়ক কম করে অন্যকে দিচ্ছি, এটা আমরা সবাই করছি এখানে আমাদের সাধ্য মতো।
কিন্তু সেটা
যদি হেল্পস ওয়ান এইভাবে যদি একটুখানি একটুখানি হাত বাড়িয়ে দেয়, বাংলাদেশে প্রত্যেকটা লোকেরই গরিব আত্মীয় আছে, এমন কোন লোক নেই বলতে পারবে না আমার গরিব আত্মীয় নেই। সুতরাং আগে যদি ফ্যামিলির থেকে একটা স্টার্ট করে এবং ঢাকাতে এখানে স্পিরিট ছিল, তো সেইভাবে যদি এবার একটু বেশি করে, এটা একটা মেসেজ। ব্যবসায়ীদের কাছে মেসেজ এখনো কয়েকটা দিন শুনে আছে, তারা যদি এই তাদের যে কনজিউমারিজমের দিক যোগ ওভার কনজিউমার, তারা সাধারণ লোকের কথা চিন্তা করে। আর গভর্নমেন্ট যদি ন্যায্য মূল্যে এখনো যদি কিছু ন্যায্য মূল্যে কাপড় চোপড় তারা দিতে চায়, যেমন তারা ঈদের মধ্যে এই অন্যান্য পেঁয়াজ অন্যান্য জিনিস যারা ন্যায্য মূল্যে বিক্রি করার চেষ্টা করলো একটা টেম্পোরারি মেজার হিসেবে, তাহলে অন্তত এবারের ঈদে আনন্দের ভাগিদার অনেক সংখ্যক লোক হতে পারবে। এটা একটা ভিন্ন ধর্মী অবস্থা, একটা দুইবার বানভাসী লোকের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের সময় এরকম একটা কিছু টেম্পোরারি মেজার অবশ্যই নিতে হবে।
ডক্টর সুলতান আহমেদ, আপনি কোন পরামর্শ দিতে পারেন এ ব্যাপারে?
দেখুন, আমি এ ব্যাপারে যেটা ভাবি, থাকি তো আমেরিকায়, সেখানে মানুষ নিজের কাজটা যত পারে নিজের যারাই করে, অন্যের কাছে সাহায্য নিতে তারা হাত পাততে ইতস্তত করে এবং এখানকার লোকে অন্যকে সাহায্য প্রচুর করে। এই মনোভাব নিয়ে আমি বলতে চাই যে আমাদের দেশের লোকের যে প্রফেসর সাহেব রেজিলিয়েন্সের কথা বললেন, এটা তো একটা বিরাট সম্পদ, তার সাথে আত্মীয় স্বজন তো আছেনই, কিন্তু আমার যেটা বড় অভাব সেটা হচ্ছে যাকে বলে ইনস্টিটিউশন, তার মাধ্যমে টাকাগুলো চ্যানেল করে ফোকাস করা হবে। এদের দেশে তো একটা আছে রেড ক্রস আছে, আমাদের দেশে কি কোনো রেড ক্রস জাতীয় কিছু আছে? তো আমাদের দেশে তো যত কিছুই সরকারি ভাবে কিছু করা হয় তার মধ্যে বিশ্বাসযোগ্যতা এত বেশি কম যে লোকে হাত বাড়িয়ে যেতে সেখানে চান না। তাই আমি ওই আবার বলবো যে দেখেন, এই একটা বিপদ সামনে রেখে যদি আমরা সবাই সজাগ হই যে এই যে দান বৃত্তিটা আমরা এটা একটা সুষ্ঠুভাবে চ্যানেল করব কিভাবে, এবং যে মসজিদ ভিত্তিক কথাটা বললাম, এটা যদি কেউ দেশ থেকে কেউ উদ্যোগ নিয়ে বা মিডিয়া উদ্যোগ নিয়ে এটা কিছু প্রচারণা শুরু করেন, তাহলে খণ্ড খণ্ড হলেও এই গানগুলো স্থানীয়ভাবে লোকের কাছে যেতে পারে। এবং ঈদের জন্য কি বলবো, দুঃখ তো আছে, এই দুঃখের মধ্যে দিয়ে যতটুকু সুখ পাই মানুষ করবে, এবং আমরা তো দুঃখের মধ্যেই মানুষ হচ্ছি, তবে সরকারের দিকে চেয়ে থেকে কষ্ট পাওয়াটা আমার মতে ঠিক হবে না।
আমার মনে হয় মালয়েশিয়া থেকে আরেকটা ফোন কল আসছে, দেখি।
হ্যালো,
হ্যালো, মালয়েশিয়া?
আমি মালয়েশিয়া থেকে কথা বলছি।
বলুন ভাই।
ভাই, আমি আমি বলতে চাচ্ছি যে
আপনার নাম, আপনার নামটা বলুন, কোন শহর থেকে একটু বলবেন আমাদের, আপনার নাম আর কোন শহর থেকে বলছেন?
আমি মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে বলছি।
আপনার নাম?
আমার নাম, হ্যালো, আমার নাম সুলতান।
আচ্ছা, আমাদের আমাদের একজন অতিথিও আছেন, ডক্টর সুলতান আহমেদ। বেশ, আপনার প্রশ্নটা বলুন।
আমি বলতে চাচ্ছি যে মালয়েশিয়ায় বাংলাদেশের যত শ্রমিক আছে তারা খুব অসুবিধার ভিতরে আছে, এই জন্য বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নিতেছে না, এবং বাংলাদেশ থেকে আরো অনেক লোক আসতেছে কিন্তু এই জন্য কোনো এরা কোনো ব্যবস্থা নিতেছে না, এবং বাংলাদেশে যে বন্যা হয়েছে এই জন্য বাংলাদেশ সরকার কোনো উদ্যোগ নিতেছে না। কেননা আরো একটা প্রশ্ন হলো যে বাংলাদেশে যে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে এই জন্য যে শিক্ষক
ভাই আজকে আমাদের আলোচনা ঈদ সম্পর্কে, রমজান সম্পর্কে। আপনি যে সমস্যাগুলো বলছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, গুরুতর, কিন্তু অন্য কোনো দিন সেগুলো নিয়ে আলোচনা হবে। আজকে এই রমজান সম্পর্কে, যে বাংলাদেশের মানুষের রমজান ঈদে কি হবে, এটা আমাদের আলোচ্য বিষয়। তো আপনার ওই প্রশ্নটা এখানে আজকে প্রযোজ্য নয়, কেমন? দুঃখিত। হ্যাঁ, আচ্ছা,
তাহলে
হ্যাঁ ভাই, আপনি কি রমজান সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে বলুন, আর নয়তো আপনি শুনতে থাকুন।
রমজান সম্পর্কে তো আমাদের, আমি তো এইটাই আমার বলার ইচ্ছে ছিল যে
আরেকদিন বলবেন, কেমন? আরেকদিন বলবেন, ওটা কেমন না। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ বলুন।
এখন রোজার মাস, দেশে কেবলই প্রবল বন্যা হয়ে গেল। আমাদের দেশে দেখা যায় বড় বড় প্রতিষ্ঠান ও ব্যক্তিগত ভাবে ইফতার পার্টি করে থাকে। আমরা প্রবাসী দেখি ধর্মীয় অনুষ্ঠানগুলো, যারা দরিদ্র তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান, ধনী ব্যক্তিরা ও ইলেকট্রনিক মিডিয়াগুলোর মাধ্যমে ব্যবস্থা নিয়ে থাকে, এমনকি দোকান পর্যায়ে সেলও থাকে। অথচ বাংলাদেশে ঈদের সময় দাম চড়িয়ে দেওয়া হয়। আমাদের দেশেও ঈদের সময় যাকাত ফেতরা দেওয়া হয়ে থাকে, কিন্তু আমার প্রশ্ন হল সেই যাকাত ফেতরা ঠিক মতন কি গ্রাম অঞ্চলে বা গরিবদের ভিতর পৌঁছায়, বা দেশের টেলিভিশন ও রেডিওর মাধ্যমগুলো কি সেগুলোর উদ্যোগ নেয়, সেটাই জানতে চাচ্ছি।
নাজিম করিম, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, একটা ভারত থেকে একটা কল অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, বিল উঠে যাবে অনেক, কলটা নিয়ে তারপরে আমরা এই এই যে নাজনীন করিম যে প্রশ্ন করলেন সেটাতেও যাব। তো ভারত থেকে কে বলছেন ভাই, শুনতে পাচ্ছেন?
হ্যাঁ হ্যাঁ, আমি ভারতের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ রহমতুল্লাহ শেখ বলছি।
আপনার প্রশ্ন?
আমার প্রশ্ন হল যে আমরা ভারতবর্ষ বা বাংলাদেশ, ভারতবর্ষ বলে ভুল হবে, পশ্চিমবাংলা আর বাংলাদেশ রমজান আর ঈদ মোটামুটি একইভাবে পালন করে থাকি। আমাদের রমজান পশ্চিমী দেশের সঙ্গে আমাদের বাংলাদেশে কতখানি মিল বা পার্থক্য আছে? আর একটা প্রশ্ন হল যে মানে বাংলাদেশ বন্যা দুর্গত মানুষের জন্য যে মানে বাইরের রাষ্ট্র যেসব সাহায্য করে থাকে, সেসব সাহায্য কি বাংলাদেশের বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে থাকে?
আচ্ছা, এই হলো আপনার প্রশ্ন, অশেষ ধন্যবাদ। শায়েক সিরাজ, আমি প্রথমে আপনার কাছে আসছি। হ্যালো,
শুনতে পাচ্ছি?
আচ্ছা, এই যে নিউ ইয়র্ক থেকে নাজনীন করিম প্রশ্ন করলেন, এদেশে যেভাবে উদ্যোগ নেওয়া হয়, এমনকি বড়দিনের সময় কম দামিও জিনিস পাওয়া যায়, বেশি দামি জিনিস পাওয়া যায়, আবার দাম কমিয়ে অনেক জিনিস যাতে সবাই কিনতে পারে, তো এবং মিডিয়াগুলো অনেক উদ্যোগ নেয়, তো আপনি একজন মিডিয়ার ব্যক্তিত্ব, তো আপনারা কি এই ধরনের কোন উদ্যোগ নিতে পারেন না, আপনারা এবং অন্যান্যরা? প্রথমে এই দিকটা বলুন, তারপরে মুর্শিদাবাদের প্রশ্নে আমরা যাব।
আমি ব্যক্তিগতভাবে যদি আমাকে প্রশ্ন করেন, আমি আমার অবস্থান থেকে উত্তরটা দিতে পারি। আমরা কিছু উদ্যোগ নিয়েছি বন্ধুরা, প্রথম দিক থেকেই চ্যানেল আই থেকে চ্যানেলের নিজস্ব ত্রাণ তহবিল থেকে আমরা কিছু ত্রাণ কাজ করেছি, এবং পরবর্তীতে এই জাকাতের টাকার একটা অংশ যাতে গ্রামীণ মানুষকে দেয়া যায় বিভিন্ন কাপড় চোপড় দিয়ে, এই মোটিভেশনটা কয়েকটা অনুষ্ঠান এবং আমাদের সংবাদের মাধ্যমে আমরা দেখিয়েছিলাম। কিন্তু খুব একটা পরবর্তীতে এটা খুব একটা জোরালো ভাবে অন্য কেউ এগিয়ে আসছে এটা বলা যাবে না, আমি দেখিনি। আমি সুলতান আহমেদ সাহেব এবং শামসুল আলী সাহেব ইতিমধ্যে দুটো প্রশ্নের উত্তর যেভাবে দিয়েছেন, আমিও একমত যে ব্যক্তিগত অবস্থান থেকে আমরা জানি যে জাকাতের একটা হিস্সা প্রত্যেকটা পরিবারের তার নিজস্ব গ্রামে আত্মীয় স্বজন, কাছের আত্মীয় স্বজন থাকে তাদের কাছে যায়, সেটা এবার যাওয়াটা যদি একটু বাড়ানো যায় তবে অবশ্যই ভালো। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো যেগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যদি, আমার হয়তো বাড়ি উত্তরবঙ্গে নয় কিন্তু এরম যারা আছেন তারা যদি ওইদিকে এই অর্থগুলো পাঠাতে পারেন তাহলে কাজে দেবে। কিন্তু প্রশ্নটা এসে যায় যে কার মাধ্যমে পাঠাবেন, বিশ্বস্ত কোন সংগঠন বা কোন ব্যক্তি তো পাওয়া যায় না, সমস্যাটা হচ্ছে সেই জায়গাটাতে। আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে একটা সাধারণ কৃষক বা গৃহস্থ কিন্তু সে ভিক্ষা নিতে আগ্রহী না। আমাদের দেশের কৃষকরা, গ্রামীণ মানুষগুলো তাদের মনোবল এবং তারা এতটাই আত্মবিশ্বাসী যে দুবার বন্যার পরেও তারা মনে করছে, তারা বলছে যে মাটি ধরে এই মাটিতে আবার ফসল ফলবে, এবং সেভাবেই তো সে বেঁচে আছে। আপনি লক্ষ্য করুন, যদি 30-35 বছরের বাংলাদেশ দেখেন তাহলে এখনো তো বাংলাদেশের জিডিপির 25% আসছে কৃষি থেকে। আমরা সেই কৃষককে কতটুকু ইম্পোর্ট দিতে পারছি? কিন্তু আমরা যদি তাকে ইম্পোর্ট দিতে পারতাম সে তো এর চেয়ে অনেক অনেক ভালো করত, এবং সে সম্পূর্ণ আল্লাহর উপর বিশ্বাস রেখে আত্মবিশ্বাসী হয়ে সে কিন্তু ফসল ফলিয়ে যাচ্ছে।
কিন্তু আমার কথা হলো, আপনারা মিডিয়ারা হাল ছেড়ে দিলে তো হবে না, চালিয়ে দিতে হবে।
আমরা হাল ছাড়ছি না, আমরা হাল ছাড়ছি না। আজকে বাংলাদেশে কিন্তু ইলেকট্রনিক মিডিয়ার কথাই যদি বলি, আমাদের দেশে অন্তত 10টা টেলিভিশন, রাষ্ট্রীয় টেলিভিশন সহ, কিন্তু সবাই কি করতে হবে সেটা তো সবাই সেভাবে এগোয় না। সবাই তো শহর কেন্দ্রিক টেলিভিশন, আমাদের টেলিভিশন হচ্ছে শহরের গণ্ডির ভেতরে সীমাবদ্ধ, সমস্যা ওখানটাতে।
আমাদের একটা ছোট্ট বিরতি নিয়ে মুর্শিদাবাদের যে শ্রোতা প্রশ্নটা করলেন সেই প্রশ্ন নিয়ে আসছি।
এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
ডক্টর সুলতান আহমেদ, এবার আপনার কাছে প্রথমে আসি। মুর্শিদাবাদের প্রশ্নটি আপনি শুনলেন,
বলেন তো, আমি তো ভুলে গেলাম।
আচ্ছা ভাই, আপনি কি এখনো লাইনে আছেন? না, উনি বোধহয় ছেড়ে দিয়েছেন। না, উনি যেটা বললেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাঙালিদের ঈদ প্রায় একই রকম, তো এবং এই বন্যার সময় সরকারের উদ্যোগটা এবং লোকের কাছে গিয়ে সেটা পৌঁছচ্ছে কিনা, আমার যদ্দূর মনে পড়ছে ওইটুকুই উনি বলেছেন।
দেখুন, এখানে তো আমরা বিদেশে থাকি, দেশে ঠিক কি হচ্ছে না হচ্ছে, তো এখান দেশ থেকে বিদেশ থেকে দেশে ত্রাণ বা পয়সা করে কিছু পাঠানোর প্রথমেই প্রশ্ন উঠে যায় যে কাকে কিভাবে দেব, দিলে তো এটা ভাগের মা গঙ্গা পাবে না, শেষ পর্যন্ত গিয়ে পৌঁছবে না, এবং যখন পৌঁছবে তখন অনেক দেরিতে যাবে। এখন এবার আমরা প্রধান উপদেষ্টার যে একটা তহবিল হয়েছে, সেই তহবিলে আমরা এখানে অনেকে দান করেছি, করে যাচ্ছি, এবং আমাদের স্থানীয় যত সংস্থা আছে তারা এটা করছেন। অর্থাৎ সরকারের মাধ্যমে কতটা গিয়ে যে পৌঁছবে, কালেকটিভলি সবাই মিলে একটা কিছু হবে আশা করছি, যে একটা ভালো কিছু একটা হবে। কিন্তু ওই নিজেকে নিজে সাহায্য করার বিকল্প নাই, এবং আমি চিন্তা ভাবনা করি এটা নিয়ে বিদেশ থেকে যে দেশে নিজে কিভাবে অন্যের ত্রাণে কাজে লাগবো। তো মসজিদটাকে চিন্তা করেছিলাম যে এটাই একমাত্র যারা মসজিদ চালান তারা বিশ্বস্ত লোক গ্রামে, তাদের মাধ্যমে যদি কিছু মিডিয়া একটু সজাগ হতেন, তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেন, এবং এটা তো তৈরি যাবে, ভবিষ্যতে তো আরো আসবে, তার জন্য কিছু একটা আমার ধারণা যে মিডিয়া একটা কিছু করতে পারেন, যাতে একটা ইনস্টিটিউশন গ্রো করে যার দ্বারা হঠাৎ করে কিছু হলে মসজিদগুলো প্রস্তুত থাকবে সাহায্যে এগিয়ে আসা।
ধন্যবাদ। আমি আরেকটা প্রশ্ন নিতে হচ্ছে, অনেকক্ষণ ধরে লাইনে আছেন, ওটা নিয়ে আমি ডক্টর শমশের আলীর কাছে আসছি।
আসসালামু আলাইকুম, আমার নাম জান্নাতুল ফেরদৌস, আমি বাল্টিমোর ম্যারিল্যান্ড থেকে বলছি।
ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্ন।
আমরা সবাই জানি যে এবার বন্যায় বাংলাদেশের অনেক গ্রামবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছিল যে আমরা যারা বাংলাদেশি প্রবাসী বাঙালিরা আছি, তারা আমাদের ফিতরার টাকাটা অথবা জাকাতের টাকাটা কিভাবে পাঠালে আমাদের এই ক্ষতিগ্রস্ত মানুষের কাছে পৌঁছাবে,
মানে এখান থেকে কিভাবে পাঠালে, কাদের মার্ফত পাঠালে ওটা ঠিক জায়গা মতো পৌঁছে যাবে, এটাই তো জিজ্ঞাসা? আচ্ছা বেশ, অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। ডক্টর শামসুল আলী, আপনি সংক্ষেপে কিছু বলুন, আমাদের সময় প্রায় শেষ।
হ্যাঁ, আমি আমি শুনলাম সংক্ষেপে। আমার এই মেসেজ হচ্ছে এই, পশ্চিমের দেশের আমরা যত ক্রিটিসিজম করি কিন্তু তাদের দুটো একটা ভালো দিক আছে এই ধর্মীয় উৎসবের দিকে। আপনি লক্ষ্য করেছেন যে ক্রিসমাসে হোম কামিং ইজ এ মাস্ট, থ্যাংকস গিভিং ডে তে প্লেনে যত ভিড় হোক আর যত বিড়ম্বনায় হোক না কেন, সবাই বাড়িতে আসে থ্যাংকস গিভিং ডে তে, ফ্যামিলির সঙ্গে মিলিত হয়। এবং এই অন্য সময়ও ক্রিসমাসে সবাই পারতপক্ষে তারা হোম কামিং, আমাদের দেশেও এই সিস্টেম একসময় ছিল। আমরা যদি আবার এই হোম কামিং অর্থাৎ যার যেখানে আদি বাড়ি, আমাদের প্রত্যেকের একটা রুটস আছে, বাবা দাদা যাদের হোক না কেন একটা গ্রামে, আমরা যদি এইবার অন্তত কিছু লোক যদি গ্রামে চলে যেতে পারি, গ্রামে চলে গেলে এই যে অ্যাক্সেসের কথাটা বললেন, সাহায্যের কথাটা, এটাও আগে হিন্দু জমিদাররা তারা গ্রামে পুজোর সময় যেতেন, সুতরাং তাদের যত নিম্ন আয়ের লোক ছিল তাদের সাহায্য করতেন, একটা নাটক হতো, এ হতো, একটা উৎসব হতো। আমাদেরও সেরকম যদি আমরা গ্রামে যদি যাই, যদি আবার এনকারেজ করতে পারি, তাহলে একটা ভালো পদ্ধতি হয়।
আমি একটা কল নিয়ে নিতে চাই, অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, কলটা আমি নিয়ে নিচ্ছি এখন। হ্যালো, বলুন ভাই। তাড়াতাড়ি বলুন, আমাদের সময় নেই, খুব তাড়াতাড়ি বলুন।
আপনারা হচ্ছে বল, আমরা আছি বাংলাদেশ,
আপনার রেডিওটি কমান, রেডিও
কমান্তে মালয়েশিয়াতে, কিন্তু দেখা যাচ্ছে মালয়েশিয়ার একদিন আগে বাংলাদেশে হয় পরে, তার কারণটা কি? আমরা তো পূর্ব প্রান্তে আছি সৌদি থেকে।
আচ্ছা ভাই, এটা আরেক প্রসঙ্গ, এটা
আরেক,
এখন আমার মনে হয় যে আমাদের কি আরেকজন অপেক্ষা করছে? আচ্ছা, ওর কেটে গেছে, আরেকটা লাইন ছিল। এখন তাহলে আমি তিনজনের কাছে 30 সেকেন্ড করে বলতে বলবো যে আমরা আজকে কি উপসংহারে এলাম। ডক্টর শামসুল আলী, আপনি শুরু করুন, 30 সেকেন্ড।
জি, মেসেজ হচ্ছে যে জাকাত দিন, কিন্তু জাকাতের অতিরিক্ত যদি দরকার হয় সম্পদের পার্টি, তাহলে সম্পদ দিয়ে দেওয়া, সেটা করুন। আর গরিব আত্মীয়র দিকে তাকান, এবং সম্ভব হলে নিজের বাড়িতে গিয়ে গরিব আত্মীয় এবং আশেপাশের লোকের পাশে দাঁড়ান, এটাই হবে আমার মেসেজ।
আচ্ছা, শেখ সিরাজ।
হ্যাঁ, আমাদের দেশে তো প্র্যাকটিসটা আছেই, কারণ জাকাতের পয়সা আমরা আমাদের নিজস্ব আত্মীয় স্বজন গ্রামে পাঠাই। এবার অনুরোধ করব যে বন্ধু বান্ধব তাদের মাধ্যমে যে সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকাগুলো বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে পাঠানো, এবং অন্যকে মোটিভেট করার জন্য যে সে টাকাটা যেন তাদের কাছে যায়।
ডক্টর সুলতান আহমেদ।
আর আমি বলবো, যারা বিদেশে আছেন তারা একটু যদি পথ খুঁজছেন যে কি করে দেশে টাকা পাঠাবো, তা আমাদের তো রাষ্ট্রদূত আছেন প্রত্যেক দেশেই, তাদের মাধ্যমে যদি বলা হয় যে এই ত্রাণ তহবিলে পাঠানো হোক, তাহলে আমার মনে হয় এটা দ্রুত এবং ঠিকভাবে পৌঁছে যাবে।
অশেষ ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথি ডক্টর শামসুল আলী, মিস্টার শায়েক সিরাজ এবং ডক্টর সুলতান আহমেদ। আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন, আপনাদের অশেষ ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ আমাদের শ্রোতাদের জন্য, যারা কষ্ট করে টেলিফোন করছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, আরেক দফা রমজানের শুভেচ্ছা জানিয়ে।